الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
গত খুতবায় আমি ধৈর্যের উন্নত গুণ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ এবং সাহাবা আলাইহিমুসসালামদের কয়েকটি দৃষ্টান্ত উপমাস্বরূপ বর্ণনা করেছিলাম। এই উন্নত গুণ যা অবলম্বন করার শিক্ষা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মান্যকারীদের দিয়েছিলেন এবং সবচেয়ে বেশি তার নিজের আদর্শ তিনি উপস্থাপন করেছেন। এটি এজন্য ছিল যে আল্লাহ তাআলার নির্দেশ ফাস্তাইনু বিসসাবরি ওয়াসসালাতের উপর আমল যাতে করা হয়, আল্লাহ তাআলার সাহায্য ধৈর্যের উন্নত দৃষ্টান্ত প্রদর্শন করত এবং দোয়ার মাধ্যমে ওই সকল মানুষই কামনা করতে পারে যাদেরকে বা খোদা তালার উপর যাদের পরিপূর্ণ বিশ্বাস রয়েছে তার উপরে ভরসা রয়েছে। এই বিশ্বাসের পর যারা প্রতিষ্ঠিত যে খোদা তালা আমাদের ধৈর্য এবং আন্তরিকভাবে তার সমীপে বিনত হবার কারণে অবশ্যই আমাদের সাহায্য করবেন। কাজেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় আর কে হতে পারে যিনি এ বিষয়ের ব্যুৎপত্তি, জ্ঞান এবং এর উপর বিশ্বাস রাখবেন বা একিন রাখবেন এবং এরপর তার পবিত্রকরণ শক্তির ফলে সাহাবিগণ এই ব্যুৎপত্তি এবং ইমান বা বিশ্বাস লাভ করেছেন। কাজেই তারা এই দৃশ্য নিজেদের এই কর্মের দ্বারা দেখেছেন যে আল্লাহ তাআলার সাহায্য কিভাবে তাদের সাথী হয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায়। এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিক এবং সত্যিকার দাস এর চেয়ে বড় আর কে এ বিষয়ের ব্যুৎপত্তি এবং জ্ঞান রাখেন যে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত এর মূল তাৎপর্য কি, এর মর্ম কি? এবং এই বিষয়টি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বীয় সাহাবীদের মাঝে সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং সৃষ্টি করেছেন। বিভিন্ন বক্তৃতা এবং লেখনীর মাধ্যমে নিজের জামাতের তরবিয়তের উদ্দেশ্যে তিনি এই নৈতিক গুণের উপর আমল করার শিক্ষা দিয়েছেন। অতএব আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রেমিকের বা নিষ্ঠাবান দাসের জামাতই একমাত্র জামাত যারা ধৈর্য এবং দৃঢ়তার দৃষ্টান্ত প্রদর্শন করে এই তরবিয়তের কারণে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করেন এবং আল্লাহ তাআলার সমীপে বিনত হয়ে কেবলমাত্র শুধুমাত্র তারই সমীপে নিজেদের হৃদয়ের অবস্থা তুলে ধরেন এবং এই সবকিছু ব্যবহারিকভাবে আমরা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে করে দেখিয়েছেন এবং সেই তরবিয়তের প্রভাব আজও জামাতের মধ্যে বহমান রয়েছে যে জামাত এই আদর্শকে, সেই এই উন্নত গুণকে এখনো ধরে রেখেছে। সব ধরনের কঠোরতার ক্ষেত্রে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম কঠোরতার সম্মুখীন, হযরত মসীহ মওউদ তার দাবির পরে সম্মুখীন হয়েছেন, কিন্তু তিনি সর্বদা ধৈর্য এবং উদ্যম প্রদর্শন করেছেন। কেবলমাত্র নিজেই করেছেন তা নয়, বরং তিনি তার সাহাবীদেরকেও একথাই বলেছেন যে যদি আমার সাথে তোমরা যুক্ত হয়ে থাকো তাহলে সেই আদর্শ তোমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে যা যে আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন। এবং যার উপর পরিচালিত হয়ে সাহাবা রেদওয়ানুল্লাহ আলাইহিমগণ নিজেদের জীবন যাপন করার চেষ্টা করেছেন, জীবন অতিবাহিত করার চেষ্টা করেছেন। এখন আমি আপনাদের সামনে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের জীবনের কয়েকটি ঘটনা তুলে ধরব, যে কিভাবে তিনি আলাইহিসসালাম বিভিন্ন সময় ধৈর্যের অনুপম দৃষ্টান্ত প্রদর্শন করেছেন। ছোট ছোট বিষয় থেকে শুরু করে বড় বড় ক্ষেত্রেও তিনি তার মান্যকারীদেরকে উপদেশ দিয়েছেন এবং অত্যন্ত কঠোরভাবে এই বিষয়ের উপর আমল করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে সরাসরি বিভিন্ন সময় ইলহামপূর্বক এই গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে ধৈর্য এবং উন্নত নৈতিক গুণাবলীর আঁচল সর্বদা ধরে রাখবে, পরিস্থিতি যাই হোক না কেন। শত্রু চাইলে যে ধরনের লাঞ্ছনাপূর্ণ এবং ঘৃণ্য আচরণ করুক না কেন, ক্ষতিগ্রস্ত করার যত ধরনের দুর্ভিসন্ধি এবং ষড়যন্ত্র করুক না কেন এবং কার্যত ক্ষতিগ্রস্ত তারা করুক না কেন, তোমাদের ধৈর্য এবং দৃঢ়তার আঁচল কখনো পরিত্যাগ করা উচিত নয়, ধৈর্য এবং অবিচলতা কখনো পরিহার করা উচিত নয়। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে থাকো এবং আল্লাহ তাআলার সাহায্যের অপেক্ষায় অপেক্ষমান থাকো। আল্লাহ তাআলার বান্দাদের উপর বিপদাবলী এবং পরীক্ষাসমূহ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে থাকে, কিন্তু তারা অর্থাৎ আল্লাহ তাআলার বান্দারা সেগুলো আল্লাহ তাআলার খাতিরেই সহ্য করে থাকেন। বারাহিনে আহমদিয়াতে তিনি আলাইহিসসালাম এ সম্পর্কে তার একটি ইলহামের উল্লেখ করেন, তার বাক্যগুলো হচ্ছে এই, আল ফিতনাতু হাহুনা ফাসবির কামা সাবারা উলুল আজমে আলা ইন্নাহা ফিতনাতুম মিনাল্লাহি লিইউহিব্বা হুব্বান জাম্মা হুব্বান মিনাল্লাহিল আজিজিল আকরামে আতাআন গায়রা মাজজুজ। এই স্থানে বিশৃঙ্খলা রয়েছে, অর্থাৎ তুমি ধৈর্য ধারণ করো যেভাবে দৃঢ় সংকল্পের অধিকারীরা ধৈর্য ধারণ করেছে, সাবধান থেকে এই ফিতনা খোদার পক্ষ থেকে, যাতে তিনি এমন ভালোবাসেন যা পরিপূর্ণ ভালোবাসা, সেই খোদার ভালোবাসা যা অত্যন্ত, সেই খোদার ভালোবাসা যিনি অত্যন্ত, যিনি অনেক বড় ও মহা সম্মানিত, ক্ষমা যা কখনো যার সিলসিলা কখনো কেটে যায় না, যা কখনো শেষ হয় না। অতএব নবুয়তের দাবির পূর্বেও, বয়াত গ্রহণ করার পূর্বেও, বরং সূচনাতেই আল্লাহ তাআলা তাকে ধৈর্যের যে উন্নত গুণাবলী অবলম্বন করার উপদেশ দিয়েছিলেন তার প্রকাশ এবং তার উপর আমল তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জারি ছিল, যার বিভিন্ন দৃষ্টান্ত যেভাবে আমি বলেছি এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। হযরত শেখ ইয়াকুব আলী সাহেব ইরফানি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার 1898 সনে মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব তার গালিগালাজপূর্ণ একটি পত্রিকা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের খেদমতে প্রেরণ করে। আমি 27 জুলাই 1898 সনে আল হাকাম পত্রিকায় এই ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেছি, তিনি রিপোর্ট লিখেছেন। তিনি বলেন যে আজ প্রায় 30 বছর হয়েছে যখন তিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের উৎসাহ, দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর প্রতি যে মনোযোগ, এর প্রতি আমি গভীর অভিনিবেশ করে পাঠ করি, তখন আমার চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে থাকে। তিনি এর উত্তরে, যা গালিগালাজ পরিপূর্ণ পত্রিকা ছিল, এর উত্তরে তিনি অত্যন্ত ধৈর্য, দৃঢ়তা এবং বিনয় প্রকাশ করেছেন। তিনি শান্তশিষ্ট স্বভাব ও গাম্ভীর্যপূর্ণ স্বভাবের অধিকারী ছিলেন, তাই কেউ তাকে সেখান থেকে বিচ্যুত করতে পারে না। অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ স্বভাবের অধিকারী ছিলেন আর শান্তশিষ্ট স্বভাবের অধিকারী ছিলেন, পাহাড়ের মতো তিনি ছিলেন। এবং এটি প্রমাণ ছিল এই কাজের, মোট কথা তিনি গাম্ভীর্যপূর্ণ একজন মানুষ ছিলেন, এক মজবুত পাহাড় ছিলেন, কারো কোনো গালির প্রভাব তার উপরে পড়ত না, এ পর্যন্ত যে কখনো গালির উত্তরে তিনি অধৈর্যতা প্রদর্শন করে তার পক্ষ থেকে গালির উত্তর দিয়েছেন। তিনি বলছেন, এটি এ কাজের প্রমাণ ছিল যে খোদা তালার ওয়াহি যা তার উপর এই বাক্যে নাজিল হয়েছিল যে ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনার রুসুলে, বাস্তবে খোদার পক্ষ থেকে এটি হয়েছিল। আর সেই খোদা তালা সেই অলৌকিক নিদর্শন এবং উন্নত পর্যায়ের সবর এবং দৃঢ়তা তাকে দান করেছিলেন যা দৃঢ়চেতা নবীদেরকে দান করা হয়ে থাকে। ইতিপূর্বে খোদা তালা বিভিন্ন ফিতনার সংবাদ তাকে দিয়েছিলেন এবং নিজ নিজ সময়ে অত্যন্ত জোরালোভাবে সেই সমস্ত ফিতনা ফসাদ প্রকাশ পেয়েছিল, কিন্তু কোন সময় তার পাদ উদ্দীয়মান হয়নি। এরপর হযরত শেখ ইয়াকুব আলী সাহেব ইরফানি আরো লিখেছেন, মাহবুব রায়ো নামক স্থানের ঘটনা একটি ঘটনা উল্লেখ করে তিনি বলছেন, একটি জলসার ঘটনা যতটুকু আমার মনে আছে যে একজন ব্রাহ্ম নেতা সম্ভবত আম্বাস মজুমদার বাবু ছিল তার নাম, হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কাছে কিছু প্রশ্ন করেছিল। একজন হিন্দু নেতা হযরত মসীহ মওউদের কাছে বিভিন্ন প্রশ্ন করেছিল, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার প্রশ্ন উত্তর দিচ্ছিলেন। তখন একজন নোংরাভাষী বিরোধী আসে এবং সে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের মোকাবেলায় সামনাসামনি অত্যন্ত মর্মপীড়াদায়ক নোংরা আক্রমণ করে। তিনি বলছেন যে এখনও সেই দৃশ্য আমার চোখের সামনে ভাসছে। তিনি মুখের উপর হাত রেখে বসেছিলেন, যেভাবে অধিকাংশ সময় তিনি বসে থাকতেন। তার রীতি ছিল পাগড়ির একটি কোণা তার মুখের উপর তিনি রাখতেন, পাগড়ির একটি কাপড়ের টুকরো তিনি তার মুখের উপর রাখতেন, অথবা অনেক সময় মুখের উপর হাত রেখে তিনি বসে থাকতেন। তিনি নিশ্চুপ বসেছিলেন, বসে বসে এখানে গালি শুনছিলেন, আর সেই বিশৃঙ্খলা সৃষ্টিকারে দুর্ভাগা কটু কথা বলে যেতে থাকে। তিনি আলাইহিসসালাম এমনভাবে নিবিষ্ট এবং নিমগ্ন হয়ে বসেছিলেন যে তিনি সুমিষ্ট কোন আলোচনা শুনছেন যে কিছুই হচ্ছে না। সেই হিন্দু নেতা তাকে বিরত করার চেষ্টা করেছিল কিন্তু সে পরোয়া করেনি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তাকে বলেন, আপনি কিছু তাকে বলবেন না, তাকে বলতে দিন। পরিশেষে সে নিজেই বেহুদা কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যায়, তারপর উঠে সেখান থেকে চলে যায়। সেই ব্রাহ্মনেতা অত্যন্ত প্রভাবিত হয় ঘটনা দেখে। তিনি বলেন যে এটি আপনার অনেক বড় নৈতিক গুণের বিকাশ সেখানে হয়েছে। তখন তিনি তাকে চুপ করাতে পারতেন, তার নিজের ঘর থেকে বের করে দিতে পারতেন, কেননা সেই ব্যক্তি হযরত মসীহ মওউদের ঘরেই সেই ব্যক্তি এসেছিল, আর বেহুদা কথা বলার কারণে তার সামান্য একটি ইশারায় তার জিহ্বা কেটে নেওয়া হতে পারত। কিন্তু তিনি আলাইহিসসালাম পরিপূর্ণ সহিষ্ণু এবং আত্মনিয়ন্ত্রণে ব্যবহারিক দৃষ্টান্ত বা প্রমাণ সেখানে উপস্থাপন করেছেন। হযরত শেখ ইয়াকুব আলী সাহেব ইরফানি লিখেছেন, জলন্ধর নামক স্থানে মীর আব্বাস আলী সাহেব হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সমীপে বসে বিভিন্ন আপত্তি করছিল। হযরত মখদুমে মিল্লাত মৌলভি আব্দুল করিম সাহেব সিয়ালকোটি রাদিয়াল্লাহু আনহু সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং তিনি স্বয়ং আমাকে এই ঘটনা শুনিয়েছেন। তিনি বলেন, মৌলানা সাহেব বলেন, আমি দেখছিলাম যে মীর আব্বাস আলী সাহেব একটি আপত্তি করত, আর হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম অত্যন্ত অনুগ্রহ দয়া ও কোমলতার সাথে তার উত্তর দিতেন। আর যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার উত্তর এবং বলার ধরন নরম করছিল, আর মীর সাহেবের আচরণ উদ্ধত হচ্ছিল, এ পর্যন্ত সে প্রকাশ্য নির্লজ্জতা এবং বেয়াদবি করা আরম্ভ করে এবং ভদ্রতা এবং সৌজন্যতার সকল সম্পর্ক থেকে মুক্ত হয়ে তুই তুকারি করতে আরম্ভ করে। আমি দেখছিলাম হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এমন পরিস্থিতিতে তাকে একথাই শুধু বলছিলেন যে জনাব মীর সাহেব, আপনি আমার সাথে চলুন, আমার কাছে থাকুন, আল্লাহ তাআলা আপনার জন্য অবশ্যই কোন নিদর্শন প্রকাশ করবেন এবং আপনাকে সৎপথ প্রদর্শন করবেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু মীর সাহেবের রাগ এবং ঔদ্ধত্য বেড়ে যাচ্ছিল। মৌলভী সাহেব বলেন যে আমি হযরত সাহেবের সহ্য ক্ষমতা এবং সংযম দেখে সেই মীর আব্বাস আলী সাহেবের যে আচরণ তা আমি সহ্য করতে পারিনি। এত সত্ত্বেও যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম অত্যন্ত ধৈর্য এবং সহিষ্ণুতা প্রদর্শন করছিলেন, তার উপর বারবারই হচ্ছিল, তা তিনি সহ্য করতে পারছিলেন না। তিনি বলছেন যে আমি অর্থাৎ মৌলভী আব্দুল করিম সাহেব বলছেন, আমি অনেকক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করছিলাম এবং আত্মসম্ভ্রমী হবার অপরাধে অপরাধী মনে করছিলাম নিজেকে। আমার সামনে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের উপর এই ধরনের আক্রমণ করছে এবং আমি নিশ্চুপ সেখানে বসে আছি, আমি আর ধৈর্য ধরতে পারিনি এবং নিজের অপারগতা সত্য তার কাছে টেরে যাই এবং জোরে তাকে ধমক দেই। অর্থাৎ উচ্চ স্বরে তাকে ধমক দেয়। এর ফলে সে উঠে সেখান থেকে পালিয়ে যায়। হযরত মৌলভী সাহেব বলতেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার আত্মসংযম এবং সহিষ্ণুতার যে দৃষ্টান্ত দেখিয়েছেন আমি তা দেখতাম এবং আমার কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত এবং লজ্জিত হতাম, আমার জন্য এবং আনন্দিত হচ্ছিলাম যে আমি নিজেকে আত্মসম্ভ্রমহীন হবার অপরাধী বানাইনি। আমার সামনে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের উপর মর্যাদাহানি করা হচ্ছিল, তিনি বলছেন পরবর্তীতে তিনি বলছেন যে মসীহ মওউদের সামনে বসেছিলাম, আমার আদব বা শিষ্টাচারের চাহিদা এটাই ছিল যে আমার সে নিশ্চুপ থাকা উচিত ছিল, আমার আবেগ দমন করা উচিত ছিল, বরং বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটেছে যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম কেউ যদি উঠে সাহাবীদের মধ্যে কেউ যদি দাঁড়িয়ে হযরত মসীহ মওউদের বেশ বাড়াবাড়ি হচ্ছিল এটি দেখে যদি তিনি উত্তর দিতেন বা আবেগ প্রকাশ করতেন তো হযরত মসীহ মওউদ তাকে অপছন্দ করেছেন, অসন্তুষ্ট হয়েছেন যে মুসলমানদের সাথে আহমদীদের সাথে এরূপ করা উচিত নয়। হযরত মৌলানা আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন একজন হিন্দুস্তানি যে স্বয়ং জ্ঞানের কারণে গৌরববোধ করত এবং তিনি বিভিন্ন স্থানে নিজের এই জ্ঞানের কথা বলে বেড়াতো, তিনি বলছেন আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি এবং সবকিছু দেখেছি, সব ধরনের জ্ঞান আমার আছে। তিনি নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করত। সে আমাদের মসজিদে আসে এবং হযরত মসীহ মওউদ আছে তার দাবি সম্পর্কে অত্যন্ত অসৌজন্যমূলকভাবে সে কথাবার্তা বলতে থাকে। কয়েকবার একটু পরে সে বলে কয়েকবার বলেছে যে আপনি মিথ্যা দাবি করো। হযরত মসীহ মওউদ মুখের উপর সে বলতো যে আপনি আপনার দাবির বেলায় মিথ্যাবাদী, আমি এই ধরনের অনেক মিথ্যাবাদী দেখেছি নাউজুবিল্লাহ, এবং আমি এই ধরনের অনেককে নিজের বগলে দমন করে আমি ঘুরে বেড়াই, এ ধরনের অদ্ভুতপূর্ণ কথা সে বলেছে। কিন্তু তার কপালে আমরা চিন্তার ভাঁজ পর্যন্ত পড়তে দেখিনি, তিনি মনোযোগের সাথে শুনেন এবং এরপর খুব কোমলতার সাথে কথা আরম্ভ করেন এবং বলেন তার কথা যতই বেহুদা এবং অসৌজন্যমূলক হোক না কেন, গদ্য পদ্যে সে যে ধরনের কথাই বলুক না কেন, তিনি কখনোই তার লেখায় বা তাদের উপস্থিতিতে বা পরবর্তীতে তাদের ব্যাপারে কোন ধরনের কটুকথা বা ঘৃণা বা নিন্দা প্রকাশ করেননি, তার সামনেও বলেননি এবং পরবর্তীতেও কখনো একা বলেননি। অনেক সময় অনেক শ্রোতা এই ধরনের তির্যক কথা শুনে ঘাবড়ে যেত এবং পরস্পরের মধ্যে কানাঘুষা আরম্ভ করত। সেই মজলিস বা বৈঠক শেষ হওয়ার পরে প্রত্যেকে নিজের নিজের সাহস এবং উদ্যম তার দেখাত যে কি ধরনের বেহুদা কথাবার্তা হচ্ছিল, তারা যে ধরনের রাগ তারা প্রকাশ করতে পারত তারা প্রকাশ করত, কিন্তু খোদার বিকাশস্থল এবং সহিষ্ণু সেই কৃতজ্ঞ খোদার সেই সত্তা কোন ধরনের বিরক্ত প্রকাশ করেনি। হযরত মসীহ মওউদ ইশারায় কোন ধরনের কথা বলেননি যে কে আমাকে কি বলে গেল। এরপর শেখ ইয়াকুবুল সাহেব এরফানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন ২৯শে জানুয়ারি ২০০৪ সনের ঘটনা যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সমীপে একজন গালিগালাজপূর্ণ পত্রিকার ঘটনা বিবৃত করা হয় যে অমুক পত্রিকা অত্যন্ত গালিগালাজ করে থাকে। তিনি আলাইহিসসালাম বলেন ধৈর্য ধারণ করা উচিত, এসব গালিগালাজের কি হবে। এভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তিনি বলেন মহানবী সাল্লামের যুগের মানুষরাও মহানবী সাল্লামকে লাঞ্ছিত করার চেষ্টা করত এবং তাকে নাউজুবিল্লাহ মুজাম্মম বলত। তিনি মুচকি হেসে বলতেন আমি তাদের লাঞ্ছনার কি পরোয়া করব, কেননা আল্লাহ তালা আমার নাম মোহাম্মদ বা প্রশংসিত রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে তিনি বলেন যে আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন এবং আল্লাহ তালা আমাকে এবং আমার সম্পর্কে বলেছেন ইয়া আহমাদুকাল্লাহ মিনাল আরশে, অর্থাৎ আল্লাহ স্বীয় আরশ থেকে তোমার প্রশংসা করে, তোমার মহিমা কীর্তন করে, তোমার প্রশংসা করে, এবং এই ওয়াহী বারাইনে আহমদিয়াতে আজও লিখিত আছে, লিপিবদ্ধ আছে। হযরত শেখ ইয়াকুবুল সাহেব ইরফানি রাদিয়াল্লাহু আনহু আবার লিখেন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম মৌখিকভাবে যে আক্রমণ করত তার সামনাসামনি যে কেবল নোংরা আক্রমণ করত তাই নয়, বরং তার প্রাণের উপরও নোংরা এবং কদর্যপূর্ণ আক্রমণের চেষ্টা করা হতো, তারা তাকে হত্যা করার যে ষড়যন্ত্র করছিল এই জন্য ফতোয়া দিয়েই তারা বিরত থাকেনি, পত্র পত্রিকায় তারা ফতোয়া দিয়েছে হত্যার জন্য, ষড়যন্ত্র করেছে, এবং এটিই নয় বরং পত্রপত্রিকায় এবং চিঠি পত্রে পত্রপত্রিকায় গালির বৃষ্টি বর্ষণ করা হতো। এমন চিঠি সাধারণত টিকিটবিহীন ভাবে তাকে পাঠানো হতো, অর্থাৎ এমন চিঠি পাঠানো হতো যার উপরে টিকিট পাঠানো হতো না, চিঠি লিখে পোস্ট করে দেওয়া হতো। যদি কোন চিঠির উপর টিকিট না থাকে তাহলে যে ব্যক্তি সেই চিঠি সংগ্রহ করেন বা যার নামে চিঠি আসে সে স্ট্যাম্পের পয়সা দিয়ে তাকে সেই চিঠি সংগ্রহ করতে হয়। তো এই ধরনের চিঠিপত্র টিকিটবিহীন ভাবে মানুষ পাঠিয়ে দিত, আর হযরত মসীহ মওউদ আসলাম নিজের পকেট থেকে ডাক মাসুল উসুল করে সেই চিঠি সংগ্রহ করতেন, অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার পয়সা আদায় করতেন। তিনি বলেন, খোদার মনোনীত সেসব চিঠিপত্র নিজের পকেট থেকে ডাক মাসুল দিয়ে সংগ্রহ করতেন, নিজের পকেট থেকে পয়সা দিয়ে সেই চিঠিপত্র তিনি সংগ্রহ করতেন। যেমন আমি বলেছি, যখন খুলতেন তখন এর মধ্যে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত নোংরা এবং অশ্লীল গালিগালাজ ছাড়া আর কিছুই থাকত না। তিনি তা উপেক্ষা করতেন এবং এই অনিষ্টকারীদের জন্য এবং উদ্ধতকারীদের জন্য দোয়া করতেন, এবং তারপর একটি পুটলিতে সেই চিঠিপত্র রেখে দিতেন। মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি মুখালেফাতে বিরোধিতায় সীমা ছাড়িয়ে গিয়েছিল এবং সে তার গালিগালাজপূর্ণ সে নিজে গালিগালাজ দিয়ে নিজেই ক্ষান্ত হচ্ছিল না, বরং সাদুল্লাহ লুধিয়ানভি এবং জাফরুল্লাহ জটলি এবং অন্যান্য অদ্ভুতপূর্ণ লোককে তার বন্ধু এবং সাহায্যকারী বানিয়েছিল, সব ধরনের অপমান তাকে করত, অপদস্থ করত। কিন্তু খোদার মনোনীত ব্যক্তিকে খোদার এই সুমিষ্ট বাণী ইন্নি মুহিনুন মান আরাদা এহানা তাকা প্রশান্তি দিত এবং পরিপূর্ণ ধৈর্য সাথে কদর্যপূর্ণ রচনাবলীকে তিনি উপেক্ষা করতেন। একবার 1898 সালে মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব তার গালিগালাজপূর্ণ একটি পত্রিকা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের খিদমতে প্রেরণ করেন। 27 জুলাই 1898 সালে আল হাকাম পত্রিকায় এটি লিখিত লেখা হয়, লিপিবদ্ধ করা হয়। তিনি বলেন, আজও আমি 30 বছর পর হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের উদ্যম, দৃঢ়তা এবং সংযম এবং আত্মসংযমের প্রতি মনোযোগ দিয়ে যখন এগুলি পড়ি তখন আমার চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে থাকে। তারপর তিনি একটি পঙ্ক্তি লিখেছেন এরপর, যে হৃদয়ে একটি ব্যথা জেগে উঠে আর চোখ অশ্রুতে ভিজে যায়, আমরা কি জানি বসে বসে কি মনে পড়ে। পুরনো ঘটনা মনে করে তিনি বলতেন যে এখনো আমি কেঁদে ফেলি। তিনি বলেন যে 25 জুলাই 1898 সালের ঘটনা, যখন এক ব্যক্তি মোহাম্মদ ওয়াল চুয়াত্তা আওয়ান গোত্রের আওয়ান জাতি গ্রাম হামুন জখের জেলা শিয়ালকোট থেকে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের খেদমতে উপস্থিত হয়, যাকে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি পাঠিয়েছিল, তিনি সেই পত্রিকা বাহক ব্যক্তিকে বলেছিলেন, একথা লিখে একটি বাক্য লিখে পাঠিয়ে দিয়েছিলেন। সে যে পত্রিকাটি নিয়ে এসেছিল মৌলভী মোহাম্মদ হোসেন পক্ষ থেকে, তার উপরে একটি বাক্য লিখে তিনি তার হাতে দিয়ে ফেরত পাঠান যে তাকে গিয়ে ফেরত দাও। মৌলানা মৌলভী আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সবাইকে সেই উত্তর পড়ে শুনিয়েছিলেন। হযরত মসীহ যে উত্তর লিখেছিলেন তা সেই মজলিসে তিনি সবাইকে পড়ে শোনান এবং সবাই তখন আমিন বলেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম উত্তর ছিল, রাব্বি ইন কানা হাযা আর-রাজুলু সাদিকান ফি ক্বাওলিহি ফাকিমহু ওয়া ইন কানা কাযিবান ফাখুযহু আমিন। অর্থাৎ হে আমার প্রভু প্রতিপালক, যদি এই ব্যক্তি যিনি প্রবন্ধ লিখে হযরত মসীহ আসলামকে পাঠিয়েছিল তাকে এই উত্তর লিখে পাঠিয়েছিলেন যে হে আমার প্রভু প্রতিপালক, যদি এই ব্যক্তি তার কথায় দাবিতে যা তিনি তার পুস্তকে লিখেছে তাতে সত্যবাদী হয় তাহলে তুমি তাকে মর্যাদাশালী ও সম্মানিত বানিয়ে দাও, আর যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তুমি তার কাছ থেকে হিসাব গ্রহণ করো এবং এই মিথ্যার কারণে তাকে ধৃত করো। এর থেকে বেশি তিনি আর কোন কথা বলেননি। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাকে চৌধুরী হাকেম আলী সাহেব বলেছেন যে একবার হযরত সাহেব বড় মসজিদে কোন বক্তৃতা বা খুতবা দিচ্ছিলেন। একজন শিখ সেই মসজিদে প্রবেশ করে এবং হযরত মসীহ মওউদের সামনে দাঁড়িয়ে হযরত মসীহ মওউদের এবং তার জামাতকে অত্যন্ত অশ্লীল এবং কদর্যপূর্ণ ভাষায় গালিগালাজ করতে থাকে এবং এমন শুরু করেছিল যে থামছিলই না, কিন্তু হযরত মসীহ মওউদের নিশ্চুপ হয়ে শুনছিলেন। তখন অনেকের মধ্যে এমন জোশ ছিল যে হযরত মসীহ মওউদ যদি অনুমতি দিতেন তাহলে সেখানেই তার ভবলীলা সাঙ্গ হতে পারত, কিন্তু হযরত মসীহ মওউদের ভয়ে সবাই চুপ করেছিল। পরিশেষে সেই ব্যক্তি অশ্লীলতা পূর্ণ গালিগালাজ করে যখন সীমা ছাড়িয়ে যেত মসীহ মওউদ বলেন যে দুই ব্যক্তি তাকে ধরে নরমভাবে মসজিদের বাইরে নিয়ে যান, তাকে বের করে দিন, যদি সে যেতে না চায় তাহলে হাকাম আলী সাহেব তুমি তাকে পুলিশে সোপর্দ করে দাও। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমাকে হাফেজ রওশন আলী সাহেব বলেছেন যে যখন মিনাতুল মসিহ বানানোর প্রস্তুতি চলছিল তখন কাদিনের মানুষগণ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে অভিযোগ করে যে এই মিনার বানানোর ফলে আমাদের বাসাবাড়ির পর্দা নষ্ট হবে, আমাদের বাসাবাড়ির পর্দা থাকবে না। তখন সরকারের পক্ষ থেকে একজন ডেপুটি কাদিয়ান আসেন এবং হযরত মসিহ মওউদ আলাইহিস সাথে মসজিদের মুবারকের পার্শ্ববর্তী কক্ষে তার সাথে সাক্ষাৎ করেন। তখন কাদিয়ানের বিভিন্ন মানুষ যারা অভিযোগ করছিল তারাও তার সাথে ছিল। হযরত মসিহ মওউদ আলাইহিস সাথে ডেপুটির কথা হচ্ছিল এবং আলোচনার সময় হযরত মসিহ মওউদ আলাইহিস ডেপুটিকে উদ্দেশ্য করে বলেন যে এই বুড্ডামাল বসে আছে, একজন হিন্দু ব্যক্তি ছিল, তার নাম ছিল বুড্ডামাল, আপনি তাকে জিজ্ঞেস করুন যে শিশুকাল থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো এমন ঘটনা ঘটেছে কি যে তার কোন উপকারের সুযোগ আমি পেয়েছি আর আমি তাকে উপকার করতে কোন ধরনের কমতি দেখিয়েছি। সেই হিন্দু ব্যক্তিকে কখনো এমন হয়নি যে আমি তার উপকার করার সুযোগ পেয়েছি আর আমি তার উপকার করতে কার্পণ্য করেছি, সব সময় উপকার করেছি। এরপর তিনি বলেন এই ব্যক্তিকে জিজ্ঞেস করুন যে কখনো এমন হয়েছে কি যে আমাকে কষ্ট দেওয়ার সুযোগ এসেছে আর সে সেই সুযোগ হাতছাড়া করেছে। অর্থাৎ সে সর্বদা যখনই সে সুযোগ পেয়েছে হযরত মসিহ মওউদ আলাইহিসসালামকে দুঃখ কষ্ট দিয়েছে, কিন্তু হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম এর উত্তরে যখনই সুযোগ পেয়েছেন তাকে উপকার করেছেন বা তার উপকার করেছেন। হাফেজ সাহেব বর্ণনা করেন যে আমি তখন বুড্ডামালের দিকে তাকিয়ে দেখছিলাম, সে সেখানেই বসেছিল আমার সামনে, সে লজ্জায় নিজের মাথা নিচু করে রাখছিল, নতজানু হয়ে বসেছিল, নিজের মাথা হাঁটুর সাথে লাগিয়ে বসেছিল আর তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, সে একটি বাক্য বলতে পারেনি সত্যের সামনে। এভাবে যদি সত্য সামনাসামনি হয় তাহলে যদি কোনো মানুষের মধ্যে সামান্য পরিমাণ ভদ্রতা থাকে, সে কত বড় অনিষ্টকারী হোক না কেন, সে নিঃসন্দেহে লজ্জায় সে মরে যাবে। কিন্তু বর্তমান যুগের যে শত্রুরা তাদের চরিত্র তো একেবারে ধ্বংস হয়ে গেছে, তাদের মধ্যে ভদ্রতার সামান্য পরিমাণ তিল পরিমাণ অবশিষ্ট নেই। হযরত শেখ আলী সাহেব এরফানি রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে 13 ফেব্রুয়ারি 1903 সনে একজন ডাক্তার সাহেব লখনৌ থেকে এখানে আসেন। তার কথা অনুযায়ী তিনি নিজেকে বাগদাদি বংশোদ্ভূত বলে দাবি করতেন এবং তিনি দীর্ঘদিন থেকে লখনৌতে বসবাস করছেন। তিনি বলছেন যে কয়েকজন মানুষ তাকে হযরত মসিহ মওউদ আলাইহিসসালামের অবস্থা জানার জন্য তাকে পাঠিয়েছেন। তিনি হযরত মসিহ মওউদ আলাইহিসসালামের সাথে প্রশ্ন করতে আরম্ভ করেন, প্রশ্ন করতে থাকেন। তখন তার কথার মধ্যে অদ্ভুত উপহাস এবং ধৃষ্টতা পরিলক্ষিত হচ্ছিল। হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম তাকে তার প্রতি ভূক্ষেপ করেননি এবং তার কথার উত্তর দিচ্ছিলেন যথাযথভাবে। কথাবার্তা চলাকালীন সময় তিনি একবার বলেন যে আপনি দাবি করেন যে আপনার চেয়ে ভালো আরবি আর কেউ লিখতে পারে না, আপনি ভালো তর্কবাগীশ এবং দক্ষ। যে মসিহ মওউদ বলছেন যে আমি আমার চেয়ে ভালো আরবি কেউ লিখতে পারে না, হযরত মসিহ মওউদ বলেন যে হ্যাঁ এটি আমার দাবি, আল্লাহ তাআলা আমাকে আরবি ভাষা শিখিয়েছেন, আমার চেয়ে ভালো কেউ বলতে পারে না এবং কেউ লিখতেও পারে না। তো তখন এর উত্তরে সে অত্যন্ত অদ্ভুতপূর্ণ এবং ধৃষ্টতাপূর্ণ উপহাস করত সে বলে যে বেয়াদবি মাফ করবেন, আপনার মুখ থেকে সঠিকভাবে কাফ ও উচ্চারিত হয় না। হযরত মসিহ মওউদের সামনে সেই উত্তর দেয় যে আপনি বলেন যে আপনি ভালো আরবি লিখতে পারেন, আপনার চেয়ে ভালো আরবি কেউ লিখতে পারে না, কিন্তু আপনার মুখ থেকে আরবিতে সঠিকভাবে কাফ উচ্চারিত হয় না। তিনি বলেন যে আমি স্বয়ং উপস্থিত ছিলাম সেই বৈঠকে। শেখ সাহেব বলছেন তার কথা বলার ধরন অত্যন্ত অবাধ্যপূর্ণ এবং অত্যন্ত কষ্টদায়ক ছিল, যে আমরা সহ্য করতে পারছিলাম না, কিন্তু হযরত মসিহ মওউদের সহ্য ক্ষমতা দেখে আমরা নিশ্চুপ ছিলাম। হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব শহীদ রাদিয়াল্লাহু আনহু তিনিও সেই মসজিদে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করতে পারেননি, নিজেকে ধরে রাখতে পারেননি, সংযত থাকতে পারেননি। তিনি তার দিকে তেড়ে যান এবং ধমক দেন, এই কথাবার্তা কথা কাটাকাটি বেড়ে যায় এবং এটি শেষ পর্যন্ত হাতাহাতি পর্যন্ত পৌঁছায় বা হাতাহাতি উপক্রম হয়। হযরত মসিহ মওউদ আলাইহিসসালামের নিষ্ঠাবান ও জীবন উৎসর্গকারী শিষ্যকে থামিয়ে দেন। তখন সেই ব্যক্তি হযরত মসিহ মওউদকে সম্বোধন করে বলেন যে গালিগালাজ এবং উপহাস সহ্য করা নবীদের সুন্নত। হযরত আকদাস মসিহ মওউদ বলেন আমি আপনার প্রতি অসন্তুষ্ট নই, এখানে বিনয় এবং আমার পক্ষ থেকে আপনি বিনয়ই দেখতে পাবেন, আমি এই কথা শুনে অসন্তুষ্ট হইনি। হযরত মসিহ মওউদ সাহেব যদি কিছু বলে থাকেন এটি তার নিজের হৃদয়ের আবেগ প্রকাশিত হয়েছে এবং আমি তাকে বাধা দিয়েছি, এবং যখন সে হযরত মসিহ মওউদ উপর কাফ না বলতে পারার আক্রমণ করে তো হযরত আকদাস বলেন যে আমি তো লখনৌবাসী নই, যে আমার উচ্চারণ লখনৌবাসীদের মতো নয়, আমি তো একজন পাঞ্জাবি। তিনি বলেন হযরত মুসা আলাইহিস সালাম উপরও এই আপত্তি হয়েছিল যে লা ইয়াকাদু ইউবিন, এবং হাদিস শরীফে মাহদী সম্পর্কে এসেছে যে তার মুখে তোতলামি থাকবে। হযরত সাহাবজাদা আব্দুল লতিফ সাহেব যখন এই ঘটনা ঘটে তখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তার উপস্থিত জামাতকে সম্বোধন করে বলেন, সেখানে যারা বসেছে তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে আমার নীতি অনুযায়ী যখনই কোনো মেহমান আসবে যদি তার সাথে কথা কাটাকাটি গালিগালাজও হয় তখন তাকে উপেক্ষা করা উচিত, কেননা সে আমাদের মুরিদদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমাদের কি অধিকার আছে যে আমরা তাদের কাছ থেকে সেই সম্মান এবং সম্ভ্রম চাইব যে আমরা মুরিদদের কাছ থেকে কামনা করি? অতএব এটি হল তাদের এহসান যে তারা আমাদের সাথে যদি নরম করে কথা বলে। তিনি বলেন খোদার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষাৎ করতে আসে তার তোমার উপর অধিকার আছে। আমি মনে করি যদি মেহমান সামান্য পরিমাণে কষ্ট পায় তাহলে এটি গুনাহ হবে আমাদের জন্য, তাই আমি চাইব যে আপনারা অপেক্ষা করুন, আপনারা ধৈর্য ধরুন, কেননা তাদের এবং আমাদের কলেমা এক, কলেমার মধ্যে আমরা একই কলেমায় বিশ্বাসী। যতক্ষণ এটি না বুঝবেন যে এটি তাদের অধিকার। হযরত নিজে বশির আহমদ সাহেব বলেন মীর শফি আহমদ সাহেব মহাকেক দেহলভী তিনি আমাকে চিঠির মাধ্যমে এটি বলেছেন যে শেষবার যখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম লাহোর গিয়ে অবস্থান করেন জীবনের শেষবার, তখন আমি সেদিন খাজা সাহেবের চাকরি করতাম এবং ডাকঘর থেকে আমি চিঠিপত্র এনে মসীহ মওউদের মধ্যে পেশ করতাম। খাজা কামালউদ্দিন সাহেবের চাকর ছিলেন তিনি। তিনি বলছেন যে সেই চিঠিপত্রের মধ্যে দু তিনটি ঠিকানাবিহীন চিঠি ছিল, আর যেভাবে আমি বলেছি যে এই টিকিটবিহীন চিঠিপত্রের মধ্যে গালিগালাজ থাকতো আর নিজের পকেট থেকে ডাক মাসুল আদায় করে সেই চিঠিপত্র সংগ্রহ করতে হতো। তিনি বলছেন দু তিনটি চিঠি আমি পেতাম যা টিকিটবিহীন থাকতো, আমি ডাকঘর থেকে সংগ্রহ করতাম, মসীহ মওউদের কাছে পৌঁছে দিতাম, ডাকঘর থেকে সংগ্রহ করে মসীহ মওউদের কাছে পৌঁছে দিতাম আর মসীহ মওউদ আমাকে পয়সা দিয়ে দিতেন। একদিন আমি খাজা সাহেবের সামনে টিকিটবিহীন একটি চিঠি সংগ্রহ করছিলাম, খাজা সাহেব আমাকে বাধা দেন এবং বলেন যে টিকিটবিহীন চিঠি নিবে না। আমি বললাম যে আমি প্রতিদিন এই চিঠি সংগ্রহ করি এবং হযরত মসীহ মওউদ এর কাছে পৌঁছে দেই, হযরত মসীহ মওউদ আমাকে কখনো বাধা দেননি। তখন কঠোরভাবে খাজা সাহেব আমাকে বিরত রাখেন যে তুমি টিকিটবিহীন চিঠি সংগ্রহ করবে না। যখন আমি হযরত মসীহ মওউদ এর কাছে ডাক পৌঁছানোর জন্য যাই তখন আমি বললাম যে হুজুর আজ আমাকে খাজা সাহেব টিকিটবিহীন চিঠি সংগ্রহ করতে কঠোরভাবে বারণ করছে। হুজুর বলেন, হুজুর যদি বলেন তাহলে আমি এখন দৌড়ে গিয়ে নিয়ে আসবো ডাকঘর থেকে। হযরত মসীহ মওউদ হেসে বলেন যে এই ধরনের টিকিটবিহীন চিঠির মধ্যে গালিগালাজ ছাড়া আর কিছুই থাকে না, আর এই সমস্ত চিঠিপত্র বেনামি হয়ে থাকে, এখানে কারো নাম লেখা থাকে না। যদি মানুষরা নিজেদের নাম ঠিকানা লিখে দিত তাহলে আমরা তাদেরকে বুঝাতে পারতাম, কিন্তু মনে হয় তারা ভয় পায় যে আমরা না আবার তাদের বিরুদ্ধে আইনি রাস্তা গ্রহণ করি। অথচ আমাদের উদ্দেশ্য তো আমাদের কাজ মোকদ্দমা করা নয়, মামলা করা নয়। তিনি বলেন এরপর থেকে আমি টিকিটবিহীন চিঠি সংগ্রহ করা ছেড়ে দেই। হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে রসুল বিবি সাহেবা বিধবা পত্নী ছিলেন হাফেজ আহমেদ আলী সাহেবের। তিনি মৌলভী আব্দুর রহমান জাট সাহেবের মাধ্যমে, যিনি মৌলভী ফাজল ছিলেন, তার মাধ্যমে আমাকে বলেন যে অনেক সময় মির্জা নিজামুদ্দিন সাহেবের পক্ষ থেকে কোন বদমাশ লোক এই জন্য নিযুক্ত হতো যে সে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে যেন গালি দেয়। তার চাচাতো ভাই ছিলেন যে ইসলাম বিমুখ ছিলেন এবং ইসলাম ধর্মী ছিলেন, সে কাউকে নিযুক্ত করত যাতে সে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে গালি দেয়। অনেক সময় এমনও হয়েছে যে পুরো রাত সে ব্যক্তি গালিগালাজ করতে থাকে, তাকে নিযুক্ত করা হয়েছিল এবং সে বাইরে দাঁড়িয়ে সারা রাত গালিগালাজ করতে থাকে উচ্চ স্বরে, এবং যখন সেহরি সময় হতো তখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম দাদি সাহেবাকে বলতেন যে তাকে খাবার কিছু দাও বা খাবার কিছু পাঠাও, কেননা গালিগালাজ করতে করতে সে হয়তো ক্লান্ত হয়ে গেছে, তার গলা হয়তো শুকিয়ে গিয়ে থাকবে। তিনি বলছেন যে আমি হযরত মসীহ মওউদকে বলতাম যে এমন দুর্ভাগ্যকে কিছুই দেওয়া উচিত নয়। তিনি বলতেন আমরা যদি কোনো অন্যায় করি তাহলে খোদা তাআলা এটি দেখেন, আমাদের পক্ষ থেকে কোনো কথা বা কোনো এই ধরনের আচরণ হওয়া উচিত নয়। মৌলভী আব্দুল করিম সাহেব বর্ণনা করেন যে মজলিসে তিনি কোনো শত্রুর উল্লেখ করতেন না, যদি কোনো লেখার মধ্যে কার উল্লেখ হয়ে যেত তাহলে তাকে নোংরা নামে উল্লেখ করতেন না, প্রথম কথা হচ্ছে কাউকে এই ধরনের নামে কোন শত্রু উল্লেখই করতেন না, আর যদি উল্লেখ হয়েও যেত তাহলে কখনো এমন হয়নি যে তাকে কোন বিকৃত নামে তার নামে তাকে ডেকেছেন। এটি চাক্ষুষ প্রমাণ যে তার হৃদয়ে কোন ধরনের জ্বালানোর মতো আগুন ছিল না। যে ধরনের কষ্ট দুঃখ তাকে জাতি দিয়েছে এবং মৌলবীরা যে আচরণ তার সাথে করেছে, যদি তিনি পার্থিব মানুষের মতো একে অনুভব করতেন তাহলে দিন রাত তিনি জ্বলে পড়ে মরতেন এবং ঘুরিয়ে ফিরিয়ে তাদের নাম তার লেখার মধ্যে উল্লেখ করতেন, আর এভাবে তার কাজের মধ্যে বাধা সৃষ্টি হতো যেভাবে জাট মানুষ করে থাকে। আরবের মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে এ ধরনের গালি দেয়নি, কিন্তু আমি খোদা তাআলার কসম খেয়ে বলছি যে এই অপবিত্র গালিগালাজ তার জীবনযাত্রায় কোন ধরনের ব্যাঘাত সৃষ্টি করতে পারেনি। লেখায় যদি এ ধরনের কষ্ট প্রদানকারীদের কোন উল্লেখ হয়ে যেত ঘটনাক্রমে, দিনটা তো হতে মনে হতে পারে যে দিনটা তিনি এদের বিশৃঙ্খলাকারীদের কথাই চিন্তা করেন, হতে পারে যে তার হৃদয় সবসময় এজন্য বিশৃঙ্খলাকারীদের ঘটনায় আসবে তাই তিনি উল্লেখ করেছেন। না, এমন নয়, এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। বরং একজন ম্যাজিস্ট্রেটের মতো যিনি তার নির্ধারিত ডিউটি থেকে ফারেক হয়ে কোন ধরনের শাস্তিপ্রাপ্ত আসামির তার চিন্তা তার মাথায় থাকে না। মানুষ এমন করত যে একজন ম্যাজিস্ট্রেট যেভাবে করেন বা একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা করেন, যে তার নির্ধারিত দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে বা মীমাংসা করে তিনি সেই বিষয়ের প্রতি তার আর কোন সম্পর্ক থাকত না। এই একই অবস্থা আমার ছিল, যা তার লেখা ছিল, যা লেখার প্রয়োজন তিনি অনুভব করেছেন তা লিখে দিয়েছিলেন। বিভিন্ন বৈঠকে বা মাহফিলে এর উল্লেখই তিনি করতে থাকবেন এমন হয়নি। তিনি বলছেন যে কারো ব্যক্তির প্রতি তার কোন শত্রুতা নেই এবং ঝগড়াঝাটি নেই। হযরত মসীহ মওউদ তার লেখায় মূলত মিথ্যাকে মিথ্যা এবং সত্যকে সত্য প্রতিপন্ন করার জন্য আল্লাহ তাআলার জন্য তিনি এগুলো লিখতেন, আল্লাহ তাআলার খাতির লিখতেন, অর্থাৎ সত্য প্রকাশের জন্য আর মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বা মিথ্যার সত্যিকার তাৎপর্য কি তা তিনি আল্লাহর খাতিরে তিনি তুলে ধরতেন। এর বাইরে কিছু ছিল না, তার ব্যক্তি স্বার্থের এতে কোন প্রবেশ অনুপ্রবেশ ছিল না। একদিন তিনি বলেছেন যে আমি আমার প্রবৃত্তিকে এমনভাবে দমন করতে পারি বা আত্মসংযোজন করতে পারি, আর খোদা তাআলা আমার প্রবৃত্তিকে এমনভাবে মুসলমান বানিয়েছেন, আত্মসমর্পণকারী বানিয়েছেন, যদি কোনো ব্যক্তি আমার সামনে বসে এক বছর আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে পরিশেষে সে লজ্জিত হবে এবং তাকে এটি মানতে হবে, স্বীকার করতে সে বাধ্য হবে যে আমার পাওকে সে নিজ জায়গা থেকে স্বস্থান থেকে সে সরাতে পারেনি। হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব লেখেন, আমাদের জামাতের অধিকাংশ পুরনো বন্ধু হযরত মসীহ মওউদ রাসুলের চাচাতো ভাই মির্জা আমিমউদ্দিন এবং মির্জা নিজামউদ্দিন সাহেবকে জানেন যে তারা দুজনেই তাদের ধর্মদ্রোহিতা এবং পার্থিবতার কারণে হযরত মসীহ মওউদ রাসুলের চরম বিরোধী ছিল, বরং সত্যিকার অর্থে তারা ইসলামের শত্রু ছিল। একবার তারা হযরত মসীহ মওউদ রাসুলকে ক্ষতিগ্রস্ত করার জন্য হযরতের ঘরের সামনে মসজিদে মোবারকের সামনে একটি দেয়াল দাঁড় করা এবং যাতায়াত পথ বন্ধ করে দেয়। এর ফলে নামাজিদের যাতায়াত পথে কষ্ট হতো, যারা সাক্ষাৎ করতে আসতো তারাও কষ্ট পেত, যারা হযরত মসীহ মওউদ সাথে সাক্ষাৎ করতে আসতো তারাও কষ্ট পেত, এবং ছোট্ট যে জামাত ছিল এই ছোট্ট জামাত চরম কষ্টে নিপতিত ছিল, চরম কষ্টের সম্মুখীন হয়েছিল। মোট কথা তারা যেন গৃহবন্দী হয়ে গিয়েছিল। এ কারণে উকিলদের পরামর্শ অনুযায়ী আইনের আশ্রয় নিতে হয় এবং দীর্ঘদিন একটি কষ্টদায়ক মামলা চলতে থাকে। আল্লাহ তাআলার সুসংবাদ অনুযায়ী হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এই মামলায় জয়ী হন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের উকিল হুজুরকে জিজ্ঞেস না করেই, হুজুরকে জানায়নি, বরং জানায়নি মির্জা ইমামদ্দিন এবং মির্জা নিজামদ্দিন সাহেবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করে, এবং এর কারণে তাদের যে সহায় সম্পত্তি ছিল তাদের তাক্রক করার নির্দেশ আসে। সে যুগে মির্জা সাহেবদের কাছে কিছুই ছিল না, তারা অত্যন্ত বিনয়ের সাথে চিঠি লেখে হযরত মসীহ মওউদ এর খেদমতে, সকল শত্রুতা সত্ত্বেও হযরত মসীহ মওউদ এর পক্ষে সিদ্ধান্ত হয়েছিল, রায় হয়েছিল, তারপর তারা বিনয়ের সাথে এই চিঠি লেখে যে ভাই হয়ে আমাদেরকে আমাদের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করে কেন আমাদেরকে লাঞ্ছিত করছো। হযরত মসীহ মওউদ যখন এই অবস্থা সম্পর্কে জানতে পারেন তিনি অত্যন্ত অসন্তুষ্ট হন, উকিলকে বলেন আমি তোমাকে কবে এই ধরনের মামলা করতে বলেছিলাম, মামলা তুলে নাও। তারপর তাদেরকে সংবাদ পাঠান আপনারা নিশ্চিন্ত থাকেন, কোন ধরনের ক্ষতিপূরণ আপনাদেরকে দিতে হবে না, আমার অজান্তে এই ধরনের কার্যক্রম হয়েছে। হযরত খলিফাতুল মসীহ সানি এই সম্পর্কে লেখেন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে এসার সময় আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে এবং স্বপ্নের মাধ্যমে সংবাদ দিয়েছিলেন যে এই বোঝা তাদের জন্য অনেক ভারী, এ কারণে তোমার আত্মীয় স্বজন কষ্ট নিপতিত। আল্লাহ তাআলা যখন তাকে জানান যে আদালতের যে নির্দেশ বা ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ এসেছে এটি তাদের জন্য অনেক বড় বোঝা, এ কারণে তোমার আত্মীয় স্বজন কষ্ট নিপতিত হয়েছে, হযরত মসীহ মওউদ বলতেন পুরো রাত আমি ঘুমাতে পারিনি, তাই আমি তৎক্ষণাৎ লোক পাঠাই যে তাদেরকে গিয়ে বলে দাও যে তোমাদের ক্ষতিপূরণ কিছু দিতে হবে না, কোন ধরনের ক্ষতিপূরণ তোমাদের কাছ থেকে আদায় করা হবে না। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে খাকসার নিবেদন করে যে হযরত মসীহ মওউদ আলাইহিস যুগে, বিশেষ করে প্রাথমিক যুগে, কাদিয়ানের মানুষের পক্ষ থেকে জামাতকে চরম কষ্ট দেওয়া হতো। মির্জা ইমামদ্দিন সাহেব এবং মির্জা নিজামদ্দিন সাহেবের উল্লেখ হয়েছে, তাদের প্ররোচনায় কাদিয়ানের জনগণ বিশেষভাবে শিখরা জামাতকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা মানুষকে প্ররোচিত করত শিখদেরকে এবং বিশেষভাবে আহমদীদেরকে তারা চরম কষ্ট দিত। যারা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করার জন্য আসত তাদেরকে কষ্ট দিত, আর কেবলমাত্র মুখের কথায় কষ্ট দিয়েই তারা ক্ষান্ত হয়নি, বরং দাঙ্গা ফাসাদ এবং মারামারি পর্যন্ত তাদের আচরণ পৌঁছে যেত, মারামারি তারা করত। যদি আহমদি কোন মহাজের ভুলে কোন কৃষকের ভূমিতে পায়খানা পেশাব করার জন্য যেত, সেখানে তো যথারীতি টয়লেটের ব্যবস্থা নেই, যারা গ্রামে বাস করেন তারা জানেন, যদি বাইরে কোন ক্ষেতের মধ্যে তারা পায়খানা পেশাব করতে চলে যেত তখন সেই শিখরা তাদেরকে বাধ্য করত যে তারা যেন নিজেদের হাত দিয়ে সেই পায়খানা উঠে বা নোংরা তুলে নেয়, এবং কয়েকবার সম্মানিত আহমদিরা তাদের হাতে মারপিট মারধরের শিকার হয়েছে, মার খেয়েছে। কোন আহমদি যদি কোন কুয়া থেকে মাটি তুলে নিত তাহলে শ্রমিকদের কাছ থেকে কোদাল এবং মাটি ছিনে নিয়ে তাদেরকে সেখান থেকে বের করে দিত, এবং নোংরা এবং অশ্লীল গালিগালাজ ছাড়া তারা আর কিছুই করেনি। প্রতিদিন হযরত মসীহ মওউদের কাছে কোন না কোন অভিযোগ আসত, কিন্তু তিনি সর্বদা একথাই বলতেন যে তোমরা ধৈর্য ধরো। তিনি সর্বদা মানুষকে এই নসিহত করেছেন যে গালি শোনো, মার খাও, কিন্তু তোমরা ধৈর্য ধারণ করবে। অনেক উদ্দীপক জসিলা আহমদি হযরত মসীহ মওউদের কাছে আসত এবং হুজুর আমাদেরকে কমপক্ষে মোকাবিলা করার অনুমতি দিন, তারপর দেখুন যে আমরা তাদেরকে স্বয়ং আমরা সিধা করে ছাড়ব। হযরত মসীহ মওউদ বলতেন যে না, ধৈর্য ধরো। একবার সৈয়দ আহমদ নূর মহাজের কাবুল থেকে যিনি এসেছিলেন তিনি তার কষ্টের উল্লেখ করেন। তিনি কাবুলের বাসিন্দা ছিলেন, পাঠান ছিলেন এবং মোকাবেলা করার অনুমতি চান, তার রাগের স্বভাব ছিল। হযরত মসীহ মওউদ বলেন, যদি শান্তি এবং ধৈর্যের সাথে এখানে বাস করতে চাও করতে পারো, আর যদি লড়াই ঝগড়া করতে চাও, ধৈর্য ধরতে না পারো, তাহলে কাবুল ফেরত যাও। সুতরাং এই শিক্ষারই ফলাফল ছিল যে বড় বড় সম্মানিত আহমদি যারা অন্যের কোন সামান্য কোন কথাও সহ্য করতে পারত না, তারা লাঞ্ছিত এবং নিম্ন পর্যায়ের লোকদের কাছে কষ্ট পেত কিন্তু কখনো ধৈর্য হারা হননি। একবার এমন হয়েছে যে একজন দরিদ্র আহমদি তার ঘরের জন্য কুয়া থেকে কিছুটা মাটি সে তুলে আনে, ঘর বানানোর জন্য সেখানে কিছু মাটি তুলে আনে। শিখ এবং অন্যান্য লোকরা দল বেঁধে লাঠি শোটা সহ সেই তার ঘরের উপরে আক্রমণ করে। প্রথমে সেই আহমদিরা নিজের আত্মরক্ষা করতে থাকে, কিন্তু যখন সেই নিরাপদ আহমদিকে মারতে থাকে এবং তার ঘরকেও ধ্বংস ভাঙচুর করে, তখন অনেক বেশ কয়েকজন আহমদি মিলে এর প্রতি মোকাবেলা করে, তখন দুপক্ষেরই কিছু মানুষ আহত হয়। পরিশেষে আক্রমণকারী সেখান থেকে পালিয়ে যায়। সুতরাং এটি প্রথম ঘটনা ছিল, কাদিয়ানের গায়ের আহমদিরা জানতে পারে যে আহমদিরা তাদেরকে ভয় পায় না, বরং আহমদিরা নিজেদের ইমামকে ভয় পায়। এরপর পুলিশ এই ঘটনার তদন্ত করে, যেহেতু আহমদিরা নিরাপরাধ ছিল এবং গায়ের আহমদিরা দল বেঁধে আহমদিদের ঘরের উপরে আক্রমণোদ্যত হয়ে এবং লাঠিসোঁটা আক্রমণ করেছিল, এই জন্য পুলিশ বিরোধিতা করা সত্ত্বেও তাদেরকে চালান করতে বাধ্য হয়। যখন তারা দেখে যে এখন তাদেরকে হাতকড়া পড়তে হবে, তখন তাদের একজন মানুষ বা দূত হযরত মসীহ মওউদের খেদমতে দৌড়ে আসে এবং বলে, আমাদের কাছ থেকে ভুল হয়েছে, আমরা ভুল করে ফেলছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। হযরত মসীহ মওউদ তাদেরকে ক্ষমা করে দেন। হযরত ইয়াকুব আলী সাহেব ইরফানি রাদিয়াল্লাহু আনহু লিখেছেন যে মিরর থেকে আহমদ হোসেন সগত সাহেব একটি পত্রিকা শাহনায়ে হিন্দ নামে একটি পত্রিকা প্রকাশ করতে আরম্ভ করে। এই ব্যক্তি নিজেকে মুজাদ্দিদ আলসেনা, পাশ্চাত্যের মুজাদ্দিদ আলসেনা বলে দাবি করত, অর্থাৎ তিনি পাশ্চাত্যের যে ভাষা রয়েছে এই ভাষার মুজাদ্দিদ বলে নিজেকে দাবি করত। সে হজরত মসীহ মওউদ আলাইহিস সালামের বিরোধিতায় তার পত্রিকার একটি সংখ্যা প্রকাশ করে এবং এতে সব ধরনের নোংরা এবং কুরুচিপূর্ণ প্রবন্ধ সে প্রকাশ করত। আর এভাবে সে জামাতকে কষ্ট দিত, জামাতের মনকষ্ট দিত। মিরাট জামাত বিশেষভাবে এ কারণে কষ্ট পেত, কেননা মিরাট থেকে এই কুরুচিপূর্ণ পত্রিকাটি প্রকাশিত হতো। 2 অক্টোবর 1902 সনের ঘটনা যে মিরাট জামাতের প্রেসিডেন্ট জনাব শেখ আব্দুর রশিদ সাহেব, যিনি একজন সম্মানিত জমিদার এবং ব্যবসায়ী, তিনি হজরত মসীহ মওউদ আলাইহিস সালামের খেদমতে উপস্থিত হয়ে বলেন যে আমি সংকল্প করেছি শাহনাহীন পত্রিকার এই সংখ্যার বিরুদ্ধে আমি মানহানিকর মোকদ্দমা করব। হজরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে আমাদের জন্য খোদাতালার আদালত যথেষ্ট, এটি পাপ হবে যদি আমরা খোদাতালার শিক্ষার বিপরীতে অন্য কোন কাজ করি, এজন্য আবশ্যক হচ্ছে ধৈর্য এবং সহ্য করা, কেননা এমন নোংরা লিটারেচার বা পত্রিকা ছিল। তিনি বলছেন যারা এই লিটারেচার সম্পর্কে জানেন, এর কুরুচি এবং নোংরামি সম্পর্কে, তারা বলবেন যে অবশ্যই এর বিরুদ্ধে আদালতে মোকদ্দমা হওয়া উচিত ছিল। এরপর হজরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন একটি নসিহত যা হজরত মসীহ মওউদ আলাইহিস সালাম তার জামাতকে করেছিলেন। মুফতি মোহাম্মদ সাদেক সাহেব আমাকে বলেছেন যে একবার আমি মিয়া আলাদিন সাহেব ওরফে ফিলোসফার, যে কথা বলার ক্ষেত্রে স্বাধীন ছিল, সে হজরত মলিব আব্দুল করিম সাহেবের সামনে কিছু অপরাধ করে, মলিব আব্দুল করিম সাহেব রাগান্বিত হয়ে সেই দার্শনিককে একটি থাপ্পড় মারে। তখন সেই দার্শনিক আরো উত্তেজিত হয়ে উঠে এবং আরো বেহুদা কথা বলতে থাকে। তখন সবাই মিলে ফিলোসফারকে খুব ভালোভাবে মারধর করে। তারপর সেই দার্শনিক চৌরাস্তায় দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। তার স্বর এত উচ্চ হয় যে মসীহ মওউদ আলাইহিস সালামের কান পর্যন্ত সেই শব্দ পৌঁছে। তিনি মাগরিব নামাজের পূর্বে মসজিদে আসেন, তখন তার চেহারার উপর আমরা রাগের চিহ্ন দেখছিলাম এবং তিনি মসজিদের এদিক ওদিকে পায়চারি করছিলেন। তখন হযরত মৌলভী সাহেব আব্দুল করিম সাহেব সেখানে উপস্থিত ছিলেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে এভাবে কাউকে মারা অত্যন্ত অপছন্দনীয় কাজ এবং এটি অত্যন্ত নোংরা কাজ করা হয়েছে। মৌলভী সাহেব তার নির্দেশিত প্রমাণের জন্য কিছু কথা বলেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন এটি একেবারে অযৌক্তিক কথা, অপছন্দনীয় কথা, খোদার রসুল আপনাদের মাঝে উপস্থিত আছেন, তখন আপনারা স্বয়ং কোন কাজ করার সিদ্ধান্ত নিতে পারেন না, বরং আমাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। তিনি বলছেন যে এরপর হযরত মৌলভী সাহেব কেঁদে উঠেন, কেঁদে ফেলেন এবং হযরত মসীহ মওউদের কাছে ক্ষমা চান। এরপর সেই যারা মেরেছিল তারা, যারা সেই দার্শনিককে মেরেছিল, তারা সবাই গিয়ে দার্শনিকের কাছে ক্ষমা চায়। এ পর্যন্ত যে তাকে সন্তুষ্ট করে ফেলে তারপর লেখা হয়েছে তাকে দুধ দিতে দিয়ে পান করানো হয়েছিল। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন হে মানব মন্ডলী, তোমরা শুনে রাখো, এটি তার ভবিষ্যৎবাণী যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা। তিনি তার এই জামাতকে পৃথিবীর সকল দেশে বিস্তৃত করে দিবেন এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী দলিল দ্বারা সবার উপরে বিজয় দান করবেন। সেদিন আগত বরং অতি সন্নিকট, যখন পৃথিবীতে কেবলমাত্র এই একটিমাত্র ধর্ম থাকবে যাকে অত্যন্ত সম্মানের সাথে সম্মানের দৃষ্টিতে দেখা হবে। খোদা এই জামাতকে উচ্চ মর্যাদা এবং অসাধারণ আশিসে বিভূষিত করবেন এবং যে একে বিনষ্ট করার চেষ্টা করবে তাকে ব্যর্থ ও নিষ্ফল করে দেওয়া হবে। এই বিজয় চিরকাল প্রতিষ্ঠিত থাকবে, এমনকি কিয়ামত পর্যন্ত এটি প্রতিষ্ঠিত থাকবে। যদি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে এই ঠাট্টা বিদ্রুপে আমার কি ক্ষতি হবে, কেননা এমন কোন নবী নেই যার সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়নি। অতএব প্রতিষ্ঠিত মসীহর সাথে ঠাট্টা বিদ্রুপ করা আবশ্যক ছিল, যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। সুতরাং খোদার পক্ষ থেকে এটি একটি নিদর্শন, নবীদের সাথেই ঠাট্টা বিদ্রুপ করা হয়ে থাকে, কিন্তু এমন ব্যক্তি যিনি সব মানুষের সামনে আকাশ থেকে অবতীর্ণ হবেন আর তার সাথে ফেরেশতারাও থাকবে, তার সাথে কে ঠাট্টা বিদ্রুপ করবে? এই যে খ্রিস্টানদের বিশ্বাস যে হযরত ঈসা আলাইহিস আকাশ থেকে অবতীর্ণ হবেন এবং ফেরেশতাদের কাজে হাত থেকে, তিনি বলছেন যেভাবে যিনি এভাবে অবতীর্ণ হবেন তার সাথে কে ঠাট্টা বিদ্রুপ করবে? কাজে এই যুক্তি থেকে বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারবেন প্রতিষ্ঠিত মসীহর আকাশ থেকে অবতরণ একটি অলীক ধারণা মাত্র। স্মরণ রেখো, কেউ আকাশ থেকে অবতীর্ণ হবে না। আমাদের সকল বিরুদ্ধবাদী যারা আজ জীবিত আছে তারা সকলে মরবে, কিন্তু কেউ তাদের মধ্যে মরিয়মের পুত্র ঈসাকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না। এরপর তাদের সন্তানরাও মরবে আর তাদের মধ্যে হতে কেউ মরিয়মের পুত্র ঈসাকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না। এরপর তাদের সন্তানদের সন্তানরা মরবে, কিন্তু তারাও মরিয়মের পুত্রকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না। তখন খোদা তাদের হৃদয়ে উৎকণ্ঠা সৃষ্টি করবেন যে ক্রুশের প্রাধান্যের যুগ অতিবাহিত হয়ে গেল এবং পৃথিবীর অবস্থাও পাল্টে গেল, কিন্তু মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম এখনও আকাশ হতে অবতীর্ণ হলেন না। এহে অবস্থায় বুদ্ধিমান ব্যক্তিরা দেখতে দেখতে এই বিশ্বাসের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়বেন। আজ ওদের দ্বিতীয় শতাব্দী অতিবাহিত হওয়ার পূর্বে মুসলমান বলুন বা খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষমান সকলে অত্যন্ত নিরাশ ও বিতৃষ্ণ হয়ে এই মিথ্যা বিশ্বাসকে পরিত্যাগ করবে। তখন পৃথিবীতে কেবল এক ধর্ম এবং একজনই নেতা হবেন। আমি কেবল একটি বীজ বপন করতে এসেছি, অতএব আমার হাতে সেই বীজ বপিত হয়েছে, এখন তা অর্থাৎ চারা গাছ বড় হবে এবং বিকশিত হবে, কেউ একে প্রতিহত করতে পারবে না। এখন এই যে আপত্তি করে মানুষ, অনেক দুর্বল মানুষ তাদের খপ্পরে পড়ে যে কতদিন পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করতে থাকবে। আমি গত কথায় উল্লেখ করেছিলাম, এই যে আমাদের নামধারী শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তারা কেন আমাদের ব্যাপারে চিন্তিত? স্বয়ং নিজেদের চরকায় তেল দিন আর নিজেদের চিন্তায় চিন্তিত হন, আমাদের ব্যাপারে চিন্তা করার কোন প্রয়োজন নেই। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এই কথা বলেননি যে এই সকল বিপদাবলী এবং বিরোধিতা আপনা আপনি দুর্বৃত হয়ে যাবে বা অল্প সময়ের মধ্যে দুর্বৃত হয়ে যাবে, আর 30 বছর বা 40 বছরের মধ্যে বা 100 বছরের মধ্যে পুরো বিশ্ব আহমদীয় ছড়িয়ে পড়বে। বরং তিনি বলেছেন যে আজ থেকে তৃতীয় শতাব্দী দূর, তিনি তাস্তাতু শতাব্দীকে বলছেন আজ থেকে তৃতীয় শতাব্দী অতিবাহিত হবে না, 3 শতাব্দীর কথা তিনি বলছেন, অর্থাৎ 107 বছর পূর্বে তিনি এটি লিখেছেন। আজ জামাতে আহমদিয়া বিশ্বের বিরোধী সকল বিরোধিতা সত্ত্বেও ধৈর্য এবং দোয়ার মাধ্যমে সময় পার করে আল্লাহ তাআলার ফজলে 198টি দেশে জামাত প্রতিষ্ঠা লাভ করেছে এবং প্রতিদিন এবং প্রতিনিয়ত জামাত উন্নতি করছে। বিশ্বের সকল অংশে আজ আপনারা জামাতে আহমদিয়াকে প্রতিষ্ঠিত দেখতে পাবেন এবং এই উন্নতি শত্রুদেরকে প্ররোচিত করছে। বিরোধিতা বাড়ছে, শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দূরভিসন্ধি হচ্ছে, এটি কেবল এই জন্যই যে আজ তারা জামাতকে দ্রুত বিস্তার লাভ করতে দেখছে। তাই এই যে বীজ হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বপন করেছেন, যেভাবে তিনি বলেছেন, তা ফলে ফুলে সুশোভিত হচ্ছে, বিকশিত হচ্ছে। হ্যাঁ, এটি ঐশী নিয়তি, সবুজ সতেজ এবং ফলবান যে বৃক্ষ, তাতেও অনেক সময় দু একটি শুকনো ডালপালা দেখা যেতে পারে। বলা হয়েছে এই গাছের যে মালিক, তিনি এই ডালপালাকে কেটে ফেলে দেন, এরপর এই গাছের ফল ফুল ধরার ক্ষেত্রে কোনো কমতি আসে না, কোনো ক্ষতি হয় না। অতএব এই সতেজ সবুজ যে গাছ যা হযরত মসীহ মওউদ লাগিয়েছেন, তা দোয়া এবং ধৈর্যের পানি দ্বারা সিঞ্চিত হচ্ছে এবং ইনশাল্লাহ ফুলে ফলে সুশোভিত হতে থাকবে, বিকশিত হতে থাকবে। যে শাখা এই পানি দ্বারা কল্যাণমণ্ডিত হবে না, তার অবস্থা শুকনো কাণ্ডের ন্যায় হবে এবং তা কর্তিত হবে। অতএব এই অবস্থায় যখন আহমদীয়দের বিরোধিতা, যেভাবে আমি বলেছি আহমদীয়দের বিরোধিতা বাড়ছে এবং চরম বিরোধিতা হচ্ছে, কেননা যেখানে আফ্রিকান দেশে বয়াত যেখানে কমে গিয়েছিল সেখানে বয়াত বাড়ছে, অতএব দোয়া এবং ধৈর্যের সাথে প্রত্যেক আহমদী আল্লাহ তাআলার কাছে পূর্বের তুলনায় অধিক হারে সাহায্য কামনা করুন। আর এই সবুজ সতেজ এবং শতপ্রবৃত্ত এবং বৃদ্ধিমান গাছের অংশে পরিণত হয়ে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ তৌফিক দান করুন, আমিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله